اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اشہد اللہ الا اللہ اشہد اللہ الا اللہ اشہد ان محمد رسول اللہ اشہد ان محمد رسول اللہ حی علی الصلاۃ حی علی الصلاۃ حی علی الفلاح حی علی الفلاح اللہ اکبر
اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
حضرت مسیح موعود علیہ الصلوۃ والسلام کی
حضرت مسیح موعود
محنت و مشقت کی
یاد علیہ الصلوۃ والسلام
اور
কায়িক শ্রম এবং কষ্টসাধ্য কাজের অভ্যাস স্বাস্থ্য রক্ষা এবং দেহকে সুস্থ সবল রাখার জন্য
তার
রীতি কি ছিল
জিক্র করতে হুয়ে
এর উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি মোটেই ছিলেন না, বরং অত্যন্ত পরিশ্রমী মানুষ ছিলেন, আর নির্জনতা প্রিয় সত্ত্বেও কায়িক শ্রম করতে দ্বিধাবোধ করতেন না। বারহা এমনটি হয়েছে যে সফরে যেতে হলে সফরের নিমিত্তে নির্ধারিত ঘোড়া চাকরের সাথে আগে পাঠিয়ে দিতেন, পায়ে হেঁটে 20-25 মাইল দূরত্ব অতিক্রম করে গন্তব্যে পৌঁছে যেতেন, বরং প্রায়শ তিনি পায়ে হেঁটে সফর করতেন, বাহনে কমই বসতেন। পায়ে হাঁটার এই অভ্যাস তার জীবনের শেষ অংশেও ছিল। 70 অতিক্রান্ত বয়সে যখন তিনি বেশ কিছু রোগে আক্রান্ত ছিলেন, প্রায় সময় যখন দৈনন্দিন বায়ু সেবনের জন্য যেতেন, 4-5 মাইল প্রতিদিন ঘুরে আসতেন, অনেক সময় 7 মাইল পায়ে হাঁটতেন। আর প্রৌঢ়ত্বের পূর্বের কথা তিনি বর্ণনা করতেন, বলতেন যে অনেক সময় ফজরের নামাজের পূর্বে উঠে ভ্রমণের জন্য বেরিয়ে যেতেন, বাটালা পর্যন্ত পৌঁছে যা বাটালা থেকে কাদিয়ানের পথে 5.5 মাইল অতিক্রমের পর ফজরের নামাজের সময় হতো। এই হল ব্যবহারিক দৃষ্টান্ত আমাদের জন্য, বিশেষ করে ওয়াকফে জিন্দেগীদের জন্য, যাদের উপর জামাতের সেবার দায়িত্ব ন্যস্ত রয়েছে, যাদের মাঝে প্রথম সারিতে আসবেন মুবাল্লিগ মুরব্বিরা, স্বাস্থ্যের সুরক্ষা এবং কঠোর পরিশ্রমের অভ্যস্ত হওয়ার জন্য ব্যায়াম বা রীতিমতো ভ্রমণের অভ্যাস করুন। যদি ভ্রমণ করতে না পারেন সময়ের স্বল্পতার কারণে বা অন্য যে কোনো কারণে, কিছুটা হলেও ব্যায়ামের জন্য সময় বের করা উচিত। কোন কোন মুরব্বী যারা এখনো যৌবনকাল অতিক্রম করছেন, তাদের দেহ দেখে বোঝা যায় যে তারা ব্যায়াম করে না। জিজ্ঞেস করা হলে তারা বলে যে ব্যায়াম করতাম, কিছু কাল থেকে ব্যায়াম ছেড়ে দিয়েছে। যত বড় দায়িত্ব আমাদের মুবাল্লিগদের উপর বা মুরব্বীদের উপর ন্যস্ত রয়েছে, তাদের নিজেদের দৃঢ় দেহের অধিকারী এবং সুস্বাস্থ্যবান হতে হলে এর ব্যায়ামের প্রতি রীতিমতো দৃষ্টি দিতে হবে। আমাদের বহির্বিশ্বের জামিয়ার মুরব্বীরা, মুবাল্লিগেরা পড়ালেখা শেষ করে প্রশিক্ষণের জন্য রাবোয়াও গিয়ে থাকেন, সেখানে তাদের মেডিকেল চেক আপও হয়ে থাকে। ডক্টর নুরি সাহেব, যিনি সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ, তিনি লিখেছেন যে মাশাআল্লাহ সকল অর্থে অনেক ভালো মুরব্বী, কিন্তু তাদের অনেকেই এমন ছিলেন যাদের ওজন বিপজ্জনক সীমা পর্যন্ত বেশি, এদিকে তাদের মনোযোগ দেওয়া উচিত। কর্মক্ষেত্রে গিয়ে মানুষ এই দৃষ্টিকোণ থেকে আরো বেশি অমনোযোগের শিকার হয়ে যায়। প্রধানত আমাদের মুরব্বীদের এবং ওয়াকফে জিন্দেগীদের কোন না কোন প্রকার ব্যায়াম অবশ্যই করা উচিত। দ্বিতীয়ত, পাশ্চাত্যে অস্বাস্থ্যকর খাবারের ছড়াছড়ি, এরা নিজেরা একে জাঙ্ক ফুড নাম দিয়ে থাকে, এই খাবার এড়িয়ে চলা উচিত। সুতরাং আপনারা এই বিষয়েও আশা করি যত্নবান হবেন। যদি মানুষ একা থেকে থাকে, এতটা সময় তো বেরিয়ে আসেই, যে যে ক্ষেত্রে মিশন হাউস রয়েছে, পরিবার না থাকলেও সাথে কিছুটা খাবার রান্না রান্না করার জ্ঞান অবশ্যই থাকা উচিত, যাই হোক এদিকে দৃষ্টি দেওয়া উচিত। আমি শুধু আপনাদের উপদেশ দিচ্ছি না, বরং আমি নিজেও আল্লাহ তাআলার ফজলে ব্যায়াম করি। আল্লাহ তাআলার ফজলে সাইকেলের ব্যায়ামের নিমিত্তে রাখা সাইকেল এবং অন্যান্য মেশিনেও ব্যায়াম করে থাকি। আজ এখন পর্যন্ত আল্লাহ তাআলা তৌফিক দিচ্ছেন। যাই হোক, আমাদেরকে সুস্বাস্থ্যের অধিকারী ওয়াকফে জিন্দেগি এবং মুরব্বী চাই। এদিক থেকে বা এ দৃষ্টিকোণ থেকে তাদের স্বাস্থ্যের বিষয়ে যত্নবান হওয়া উচিত, উদাসীন যেন না হয়, যেন নিজেদের দায়িত্ব সুচারুরূপে তারা পালন করতে পারে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের প্রেক্ষাপটে হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু আরো একটি ঘটনা বর্ণনা করেছেন। আজকাল লাউড স্পিকার ইত্যাদির মাধ্যমে আমরা আমাদের আওয়াজ সর্বত্র পৌঁছিয়ে থাকি, আর এই কারণে আমাদের অনেকেই উচ্চস্বরে কথা বলার অভ্যাস রাখে না, বা পারলেও সামান্য, বিশেষ করে যারা বক্তৃতা করে, মুরব্বি মুবাল্লেগ যখন কর্মক্ষেত্রে যায় বা তাবলীগ করতে হয়, তাদের স্মরণ রাখতে হবে, তাদের উচ্চস্বরে কথা বলার অভ্যাস করা উচিত। অনেক সময় মাইক থাকে না, বিশেষ করে দরিদ্র বিশ্বে। অতীতে আওয়াজ পৌঁছানোর কোনো মাধ্যম ছিল না, জামায়াতে গণজামায়াতে শেষ পর্যন্ত আওয়াজ পৌঁছানোর জন্য অনেক চেষ্টা করতে হতো, কঠিন ছিল, মানুষ উচ্চস্বরে কথা বলার অভ্যাস রপ্ত করত। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম সাধারণত খুব ক্ষীণ কণ্ঠে মানুষের উদ্দেশ্যে কথা বলতেন, কিন্তু প্রয়োজনে পৃথিবীকে ইসলামী শিক্ষা সম্পর্কে অবহিত করতে হলে তখন তার অবস্থা কেমন হতো তার এক চিত্র হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু এইভাবে অঙ্কন করেছেন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম লাহোরে যখন বক্তৃতার জন্য দণ্ডায়মান হন, লাহোরের সবচেয়ে বৃহৎ হলে তার বক্তৃতা হওয়ার কথা ছিল, জনসমুদ্র ছিল, ভিড় ছিল, মানুষের যে দরজা খুলে দেওয়া হয়েছে, বরং বাহিরে তাবু লাগানো হয়েছে, তাও শ্রোতায় কানে কানে ভরে যায়। প্রথম দিকে যেভাবে রীতি রয়েছে রীতি ছিল, তার আওয়াজ ছিল কিছুটা ক্ষীণ, অনেক মানুষ কোনো মানুষ একটু হইচই করে, কিন্তু পরে যখন তিনি কথা বলছিলেন এমন মনে হতো যেন আকাশ থেকে শিঙ্গা বাজানো হচ্ছে, আর মানুষ হেরান এবং নির্বাক বসেছিল। তাই উচ্চস্বর, স্বরের উচ্চতা ধর্মের খেদমতের জন্য আওয়াজ উঁচু করতে হয়। এই দৃষ্টিকোণ থেকেও যাদের উপর দায়িত্ব ন্যস্ত রয়েছে এদিকে তাদের মনোযোগ দেওয়া উচিত। কোনো কোনো সময় কিছু মানুষ উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা ব্যক্ত করে যে আমাদের পুণ্যের অবস্থা সবসময় একরকম থাকে না, সত্যি চিন্তার কারণ। হুজুর বলছেন এটি দৃষ্টিকোণ থেকে ভালো কথা যে মানুষ আত্মবিশ্লেষণ করবে, আত্মবিশ্লেষণ করা একটি ভালো কথা। অর্থাৎ আমার মাঝে পুণ্যের ঘাটতির যে অবস্থা রয়েছে, যা বা পুণ্যে ও ইবাদতে পূর্বে যেই আগ্রহ ছিল, এক্ষেত্রে ঘাটতি হলে আত্মজিজ্ঞাসা করা যে কেন হলো, আর এই চিন্তা থাকা যে এমনটি যেন অবস্থা যেন দীর্ঘ স্থায়ী না হয়, আর তার চিকিৎসার চিন্তা করা উচিত। এমনটি করা আসলে ভালো কথা, ভালো মনোভাব এটি, কিন্তু অনেক সময় যা বুরাই নেই হয় বলকে তাহলে
নেকি ওর জাদা নেকি ওর কম নেকি কি তল কা জো
নেকির ক্ষেত্রে বৃদ্ধি এবং হ্রাস নেকি হ্রাস পাওয়ার ঘটনা ক্রমাগত ভাবে ঘটতে থাকে। মহানবী সাল্লামের এক কাছে এক সাহাবি আসেন, তিনি বলেন যে আল্লাহ রসুল, আমি মুনাফিক হয়ে গেছি, আপনার অধিবেশনে বা বৈঠকে যখন বসি অবস্থা ভিন্ন হয় আমার, আর আপনার বৈঠক থেকে যখন চলে যাই বা প্রস্থান করি অবস্থা আমার ভিন্ন হয়, অর্থাৎ আমার পুণ্য এবং হৃদয়ের পবিত্রতা আপনার সাহচর্য যা হয় তা আর থাকে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এটাই তো মোমেন হওয়ার লক্ষণ, তুমি মুনাফিক নও।
তো
রসুল করিম সাল্লামের সাহচর্য যে পবিত্র প্রভাব জানা কথা যে তার পবিত্র আধ্যাত্মিক শক্তি এবং সাহচর্যের সেই প্রভাব পড়ার ছিল এবং প্রভাব বিস্তার করেছে তার কাছে যারা বসত, যারা তারা পবিত্র হৃদয় নিয়েই বসত এবং শেখার জন্য বসত, খোদার সাথে সম্পর্কের মান উন্নয়নের জন্য বসত, বাইরে গিয়ে কিছুটা ঘাটতিও সৃষ্টি হতো। যাই হোক, সেই সাহাবের হৃদয়ে খোদা ভীতি ছিল, নিষ্ঠা ছিল, আন্তরিকতা ছিল, তাই তার চিন্তা হয় যে পুণ্যে ঘাটতি এই যে অবস্থা কোথাও দীর্ঘ না হয়ে যায় আর কোথাও আমাকে ধর্ম থেকে দূরে না ঠেলাতে, কোথাও কপটতা না আমার মুনাফিক না আমার মাঝে দানা বাঁধে, এই ছিল সাহাবিদের চিন্তা। এই সচেতনতা যদি সৃষ্টি হয়, মানুষ দোয়া এবং ইস্তেগফারের মাধ্যমে নিজেদের অবস্থার উন্নয়নের প্রতি মনোযোগ দেয়। বিষয়টি বর্ণনা করতে গিয়ে এক জায়গায় বলেছেন হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলতেন, কোন কোন শিশুর স্বাস্থ্য সচরাচর মায়েদের সন্দেহের কারণে ভালো থাকে, বাচ্চার সামান্য কষ্ট হলেই মা সেটিকে চরম কষ্ট জ্ঞান করে, চিন্তা করে যে আল্লাহ জানে কি হয়েছে, আর পুরো সচেতনতার সাথে চিকিৎসা করা, আর বাচ্চার রোগ ক্রনিক রোগ ধারণ করা থেকে বাচ্চা রেহাই পায়। কিন্তু কোনো কোনো মা এমন হয়ে থাকে আর বাচ্চা যে অসুস্থ, এই ধারণা তাদের এত দেরিতে হয় যখন রোগ ক্রনিক রূপ ধারণ করে আর চিকিৎসা করা কঠিন হয়ে যায়। তো মায়ের সন্দেহ বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হয়ে থাকে। অনুরূপ ভাবে এমন সন্দেহ যে এটি কোন রোগ নয় তো, এবং ধারণা অনেক উপকারী। দৃষ্টান্ত স্বরূপ আধ্যাত্মিকতাকে নিন, আধ্যাত্মিকতার ক্ষেত্রে যদি কোনো ঘাটতি দেখা দেয়, ইবাদতে যদি কোনো ঘাটতি দেখা দেয় বা কোনো কাজ করার ক্ষেত্রে ঘাটতি দেখা দেয়, আর যদি সন্দেহ হৃদয়ে দানা বাঁধে যে কোথাও খোদা থেকে সম্পূর্ণভাবে দূরে সরে পড়ছে না, তো এমন সন্দেহ উপকারী হয়ে থাকে। মুসলিমত বলছেন যে এভাবে মানুষ বিপদের মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে যায়, নিজেকে সেই আক্রমণ থেকে নিরাপদ অবস্থানে নিয়ে যায়। তো পুণ্যের ক্ষেত্রে যারা অগ্রগামী হয়ে থাকে আর যারা খোদার নির্দেশের জন্য বা খোদার নির্দেশের যারা খোদার নির্দেশের অধীনস্থ তারা হয়ে জীবন অধীনস্থ তারা হয়ে থাকে, যারা মায়ের মতো সবসময় সচেতন থাকে, তাদের নামাজে বা দোয়ায় ঘাটতি কোথাও তাদের কোন দুর্বলতা এবং পাপের ফলাফল নয় তো, আর এই কারণে কোথাও তারা এমন আধ্যাত্মিক রোগী না হয়ে যায় যার রোগ হবে দুরারোগ্য এবং যার রোগ অনেকটা ছড়িয়ে পড়বে, কোথাও এমন এমন নয় তো। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা সেই সৌভাগ্যবান মানুষ ছিলেন যারা নিজেদের অবস্থা সম্পর্কে চিন্তা করে যখন দুশ্চিন্তা হতো তাঁর সাহচর্যে গিয়ে ঠাঁই নিতেন আর রাসূল কারীম সামের পবিত্র আধ্যাত্মিক শক্তির মাধ্যমে নিজেদের চিকিৎসা করাতেন। কিন্তু আমাদের এই চিন্তায় মগ্ন হয়ে নিজেদের ইবাদত দোয়া এবং ইস্তিগফারের যে বিভিন্ন মাধ্যম রয়েছে সেগুলো স্থায়ীভাবে অবলম্বন করে থাকা উচিত, এইভাবে সবসময় চিকিৎসা করে যাওয়া উচিত। আমাদের সন্দেহ যদি হয় সেই সন্দেহ ভ্রক্ষেপহীনতার চেয়ে উত্তম, এটি খোদা তালার সেই ভ্রক্ষেপহীনতার চেয়ে উত্তম বা শ্রেয়, কেননা অনেক সময় ভ্রক্ষেপহীনতা মানুষকে খোদা থেকে দূরে ঠেলে দেয় আর ধীরে ধীরে আমরা ধর্ম থেকে দূরে চলে যাই। এর ফলশ্রুতিতে এই দুরারোগ্য এর ফলে মানুষ দুরারোগ্য আধ্যাত্মিক রোগে আক্রান্ত হয়ে যায় আর এদিক থেকে সুগভীর মনোযোগ নিবদ্ধ করার প্রয়োজন রয়েছে। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার
ইয়ে মজমুন বিয়ান ফরমা রহে থে,
এ বিষয়ে এটির উপর আলোকপাত করছিলেন যে সুখ
এহসাস
বা আনন্দ ও বেদনা অনুভূতির সাথে সম্পর্কযুক্ত। যেমন কোনো ঘরে যদি বিয়ে হয়ে থাকে, সেই বিয়ের আনন্দ উল্লাসের জন্য ঋণ করতে হলেও ঋণ করে আনন্দ ঘন পরিবেশ সৃষ্টির চেষ্টা করে, ঘরের মানুষ তাতে তার অংশ হয়ে যায়, কিন্তু যাদের সেই আনন্দের বা সেই আনন্দের সাথে কোনো সম্পর্ক থাকে না, তার জন্য সেই ব্যক্তির আনন্দিত হওয়া বা সেই পরিবারের মানুষের আনন্দিত বা তার নিকট আত্মীয়ের আনন্দ উল্লাস করা, এর জন্য কষ্ট করা বা ঋণ নেওয়ার কোনো অর্থ নেই। এর সাথে তার কি বা সম্পর্ক, কেউ আনন্দ উল্লাস করলো বা ঋণ নিয়ে আনন্দ উল্লাস করলো কিনা এটি নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। অনুরূপ ভাবে কোন ব্যক্তি যদি তার বংশের ভরণ পোষণকারী হয়ে থাকে আর সে যদি মারা যায়, ঘরে এক প্রকার শোক ছেয়ে যায় বা ঘর শোকে জর্জরিত থাকে, কিন্তু যাদের এর সাথে তার সাথে কোনো সম্পর্ক নেই তাদের জন্য এর মৃত্যু হওয়া কোনো অর্থ রাখে না। সহস্র সহস্র মানুষ প্রতিদিন মারা যায়, মৃত্যুর ঘটনা ঘটে, মৃত্যুর সংবাদ আসে, কিন্তু যাদেরকে আমরা জানি না মৃত্যুর সংবাদ পাওয়া সত্ত্বেও সেই মৃত্যুকে মানুষ অনুভব করে না, কিন্তু কারো যদি আত্মীয়ের ইন্তেকাল হয় মানুষ গভীর ভাবে তা অনুভব করে। আর কিছু মানুষ এমনও হয়ে থাকে যারা অন্যদের জন্য গভীর কষ্টের কারণ হয়ে থাকে, নিষ্ঠুর ডাকাত বা সন্ত্রাসী হয়ে থাকে, এদের মৃত্যুতে এক শ্রেণীর বেদনার পরিবর্তে আনন্দই হয়ে থাকে, কিন্তু তাদের নিকটাত্মীয়রা দুঃখ ভারাক্রান্ত হয়ে থাকে। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই যে এটি আবেগ এবং অনুভূতির অদ্ভুত জগৎ, এটি নিয়ে ভাবলে অদ্ভুত মানসিক অবস্থা বিরাজ করে। একটি কথা একজনের জন্য আনন্দের মুহূর্ত এবং প্রশান্তির ক্ষণ হয়ে থাকে আর অন্যের জন্য তা হয়ে থাকে শোক এবং দুঃখের কারণ। অনেকে এমন হয়ে থাকে যাদের সুখের সাথে সম্পর্ক থাকে না আর দুঃখের সাথেও নয়। তিনি বলেন এই বিষয়টি হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু আমাকে একটি মাত্র বাক্যের মাধ্যমে বুঝিয়েছেন। তিনি বলেন হযরত মুসলিম ইসলাম রীতিমতো পত্রিকা পড়তেন, এটিও আমাদের সেসব লোকদের জন্য যাদের উপর ধর্মের দায়িত্ব ন্যস্ত রয়েছে তাদের জন্য এতে শিক্ষণীয় দিক হলো এদের রীতিমতো পত্রিকা পড়া হচ্ছে, ছোট ছোট সংবাদও দেখা উচিত। তিনি বলছেন যে হযরত মসীহ মওউদ রীতিমতো পত্রিকা পড়তেন, 1907 সালের কথা। একদিন পত্রিকা পড়তে পড়তে আমাকে হঠাৎ করে ডাক দেন যে মাহমুদ, আওয়াজ এমন ছিল যেভাবে প্রাথমিক ভাবে করার মতো কোনো কাজ হয়ে থাকে। ডাকে, হযরত মসীহ মওউদ মুসলিহ মওউদকে ডাকেন, আর আওয়াজ এমন ছিল যেভাবে যেন তাৎক্ষণিক করার মতো কোনো কাজের জন্য ডাকছেন। আমার উপস্থিত হওয়ার পর তিনি আমাকে সংবাদ শোনান। এক ব্যক্তি কথা বলেন যার নাম আমার মনে নেই, তিনি বলেন যে সে মারা গেছে। হযরত মুসলিহ মওউদ বলেন, এটি শুনে আমার হাসি বেরিয়ে আসে। আমি বললাম যে এতে আমার কি? হুজুর বলেন, এর ঘরে শোকের ছায়া নেমে এসেছে আর তুমি বলছো আমার কি? হযরত মুসলিহ মওউদ বলেন যে এর কারণ কি? কারণ হলো যার সাথে সম্পর্ক থাকে না তার দুঃখেরও কোনো প্রভাব পড়ে না। মানুষের উপর অনুরূপ ভাবে যদি আনন্দের কোনো বিষয় হয়ে থাকে তারও কোনো প্রভাব পড়ে না। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু এই কথা তখন বর্ণনা করেন যখন খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর পুত্র মিয়া আব্দুসসালাম সাহেবের নিকাহ হয়েছিল। নিকাহর সময় বলেন, হযরত মুসলিহ মওউদ নিজের আবেগ এবং অনুভূতি এভাবে প্রকাশ করেন যে আজকে যদি খলিফাতুল মসীহ আউয়াল জীবিত থাকতেন কত আনন্দিত হতেন, কত দোয়া করতেন,
আর
এর কল্যাণ অন্যদেরও দোয়ার প্রতি কতই না প্রেরণা সৃষ্টি হতো। তিনি বলেন যে এই উপলক্ষ এবং এই চিন্তা আমাদের হৃদয়ে বিশেষ পরিবেশ সৃষ্টি করে। কোন প্রিয়জনের যদি আনন্দ ঘন মুহূর্ত হয়ে থাকে তা এক বিশেষ ভাবাবেগ হৃদয়ে সৃষ্টি করে, যে কিভাবে আমাদের সেই প্রিয়জন নিকটাত্মীয়ের জন্য দোয়া করেন, আর আনন্দের এক তরঙ্গ আপাদমস্তক ছুটে যায় সারা দেহে। সুতরাং এই কথা স্মরণ রাখা উচিত, নিজেদের অনুগ্রহকারী এদের জন্য এবং তাদের সন্তান সন্ততির জন্য বিশেষভাবে দোয়া করা উচিত, সুখ এবং দুঃখের মুহূর্তে তাদের স্মরণ করা উচিত, অনুভব করা উচিত তাদের জন্য। জামাতের সদস্যদের জন্য মোটের উপরও সচরাচর আমাদের সুখ দুঃখের বহির প্রকাশ ঘটা উচিত, কেননা জামাত একই সত্তার নাম। এটি আমরা তখনই অনুভব করব যদি জামাতের প্রতিটি সদস্যের দুঃখ এবং বেদনাকে আমরা অনুভব করি। এটি জামাতকে ঐক্যের সূত্রে, একতার সূত্রে গেঁথে দেওয়ার কারণ হবে। খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর আনুগত্যের একটি ঘটনা হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। তিনি বলেন, হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমার মনে পড়ে যে পটিয়ালা নিবাসী আব্দুল হাকিম মুরতাদ যখন আহমদী ছিল তাকে তিনি অনেক ভালোবাসতেন। সে তারও তার সাথে সুগভীর সম্পর্ক ছিল। সে যখন মসীহ মওউদের বিরোধিতা আরম্ভ করে তখনও সে এটি লিখেছে যে মসীহ মওউদের জামাতে, তার জামাতে মৌলভী নুরউদ্দিন সাহেব ছাড়া আর কেউ নেই যে সাহাবিদের আদর্শ হতে পারে। এ ব্যক্তি নিঃসন্দেহে জামাতে আহমদিয়ার জন্য গর্বের কারণ। মুসলিহ মওউদ বলছেন যে পটিয়ালা নিবাসী আব্দুল হাকিম একটা তাফসীরও লিখেছিল, তাতে আগে খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করে অনেক কিছু সে লিপিবদ্ধ করেছে। আব্দুল হাকিম যখন মুরতাদ হওয়ার ঘোষণা দেয় আমি দেখেছি তিনি ব্যতিব্যস্ত হয়ে, খলিফাতুল মসীহ আউয়াল ব্যতিব্যস্ত হয়ে তাৎক্ষণিকভাবে তার শিষ্যদের ডেকে পাঠান এবং বলেন, যাও যত সত্তর সম্ভব আমার পাঠাগার থেকে আব্দুল হাকিমের তাফসীরটা বের করে দাও। সে যে তাফসীর লিখেছে তার পাঠাগারে পড়েছিল, তাৎক্ষণিক ভাবে সেখান থেকে বের করে দাও, এমন না হয় যে তার কারণে খোদার প্রধান আমার উপর বর্ষিত হয়। মুসলিম মওউদ বলছেন যে অথচ তা কোরআনেরই তাফসীর ছিল, আর বহু আয়াতের তাফসীর সেই ব্যক্তি স্বয়ং তার কাছে খলিফা আউয়ালকে জিজ্ঞেস করে লিখেছিল। কিন্তু তার উপর যেহেতু খোদার ক্রোধ বর্ষিত হয়েছে, মুরতাদ হয়ে গেছে সে, তাই তার লিখিত তাফসীরও তিনি তার ছাপাখানা তার পাঠাগার থেকে বের করে দেন এবং নিজের রুচি অনুসারে ভেবেছেন যে এই বই অন্যান্য বইয়ের সাথে একত্রে থেকে সেগুলোকে সেগুলোর জন্য নোংরামের কারণ হবে। তো এই ছিল ধর্মীয় আত্মাভিমান যে আমাদের জন্য অনুকরণীয় নিঃসন্দেহে। এছাড়া কিছু মানুষ আপত্তি করে যে জামাতি ভাবে দৃষ্টান্ত স্বরূপ কাউকে যদি শাস্তি দেওয়া হয় বা কারোর বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, সে নিজের সম্পর্কে বলে যে আমার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা অন্যায়, অমুক ব্যক্তির বিরুদ্ধে নেওয়া হয়নি এবং তাকে সমর্থন বা তার সাহায্য করা হয়েছে, এমন আপত্তি কিন্তু নতুন কিছু নয়। সকল যুগে এমন আপত্তি করা হয়, আজও মানুষ করে আর পূর্বেও করত। এমন লোকদের কথা উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রকৃতপক্ষে ব্যবস্থাপনার সংশোধনের জন্য চিন্তাধারার ঐক্যতানের একটা গণ্ডি থেকে থাকে। একটা মতভেদ বড় হতে পারে, কিন্তু তা যদি নৈরাজ্যের কারণ না হয়, সেই মতভেদ যে পোষণ করে তাতে জামাতভুক্ত থাকার অনুমতি কোন সময় দেয়া যেতে পারে বা অনুমতি থাকতে পারে, কিন্তু অপরদিকে কোন ব্যক্তির মতভেদ ছোট হলেও তা যদি ফেতনার কারণ হয় তাহলে তাকে জামাত থেকে বহিষ্কার করা যেতে পারে। তিনি বলেন, হযরত মসীহ মওউদ আলাইহিসসালামকে এক ব্যক্তি একবার জিজ্ঞেস করে যে আমি মাত্র শিয়া ধর্ম থেকে, শিয়া মতবাদ থেকে বেরিয়ে আহমদিয়াতে যোগ দিয়েছি, আর আলী রাদিয়াল্লাহু আনহুকে হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বড় এবং শ্রেষ্ঠ মনে করি, কারণ আমার উপর শিয়ামতের প্রভাব বেশি। এই বিশ্বাসের বর্তমানে আমি আপনার হাতে বয়াত করতে পারি কিনা? হযরত মসীহ মওউদ ইসলাম তাকে লিখেছেন যে হ্যাঁ, আপনি বয়াত করতে পারেন। কিন্তু পক্ষান্তরে একবার কয়েক ব্যক্তিকে কাদিয়ান থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন শাস্তি স্বরূপ, তাদের সম্পর্কে বিজ্ঞাপন ও প্রচার করেন। কারণ শুধু এটি ছিল যে তারা পাঁচ বেলার নামাজে উপস্থিত হতো না, আর কত কেমন ছিল যাদের বৈঠকে হুক্কা পান এবং আজে বাজে কথাবার্তার রীতি ছিল। হযরত মুসলিমত বলেন যে এখন আমাকে বলো যে আলীকে আবু বকর শ্রেয় মনে করা আর হুক্কা পান করার মাঝে কোনটি বেশি জঘন্য? নিঃসন্দেহে প্রত্যেক ব্যক্তি একথাই বলবে যে হযরত আলীকে আবু বকরের চেয়ে বড় মনে করা বেশি জঘন্য বা বড় কথা, আর হুক্কা পান করা সামান্য বিষয়। কিন্তু হযরত মসীহ ইসলাম একটা বড় মতভেদ পোষণ করার সত্ত্বেও এক ব্যক্তিকে তার হাতে বয়াতের অনুমতি দেন, আর হুক্কা পান এবং হাসি তিরস্কারে মগ্ন থাকার দোষে অন্যজনকে কাদিয়ান থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন। অথচ স্বয়ং এক নিমন্ত্রণের সময় মসীহ ইসলাম নিজে এর ব্যবস্থা করেন। তুর্কি দূত হোসেন কামি যখন কাদিয়ান আসে এবং তার ভোজনের যখন ব্যবস্থা করা হয়, মুসলিম বলেন যে আমি ছোট ছিলাম কিন্তু আমার ভালোভাবে স্মরণ আছে, এক বৈঠকে মৌলভী আব্দুল করিম মরহুম বর্ণনা করেছেন যে এরা সিগারেট পানে অভ্যস্ত হয়ে থাকে, যদি ব্যবস্থা না করি তাহলে তাদের কষ্ট হবে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে কোনো অসুবিধা নেই, কেননা এটি এমন নিষিদ্ধ বা হারাম বিষয় নয় যেমন মদ ইত্যাদি হয়ে থাকে। সুতরাং এমন অবৈধতা যে সমস্ত জিনিসের নেই, যেমন মদের একটা অবৈধতা রয়েছে, এটি ব্যবহার করলে এক ব্যক্তিকে জামাত থেকে বহিষ্কার করেন। কিন্তু যে ব্যক্তি বলেছিল যে আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চেয়ে হযরত আলীকে শ্রেষ্ঠ মনে করি, যদিও হযরত মসীহ ইসলাম নিজের বিশ্বাস, মুসলিমদের নিজের বিশ্বাস ছিল যে হযরত আবু বকর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শ্রেয় শ্রেষ্ঠ, তার সাথে তাকে বয়াতের অনুমতি দেন। তিনি বলেন সত্যিকার অর্থে কিছু বিষয় সাময়িক ফিতনা এবং অশান্তির দিক থেকে জঘন্য হয়ে থাকে, কিন্তু হয়ে থাকে তুচ্ছ বিষয়ে, কিন্তু কোন কোন কথা সাময়িক নৈরাজ্যের দিক থেকে সামান্য হয়ে থাকে, অথচ জঘন্য বিষয় হয়ে থাকে। তাই সাময়িক ফেতনা বা নৈরাজ্যের দৃষ্টিকোণে কোনো কথা উপেক্ষা করা হয় এবং ছোট বিষয়ের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়, কিন্তু আপত্তিকারীরা কখনো বিবেক খাটানি। এদের উদ্দেশ্য হলো একমাত্র আপত্তি করা। অনেকেই অন্যদের সম্পর্কে পক্ষে কথা বলে, তাদের পক্ষে দাঁড়িয়ে যায়, যাদের শাস্তি বাইরে জানে না যে আসল বিষয় কি, কোন কারণে এ ব্যক্তির শাস্তি হয়েছে। তাই বিনা কারণে নাক গলানো উচিত নয় বা কারো সুপারিশ করা উচিত নয়। হ্যাঁ, ব্যবস্থাপনা যখন যুক্তিযুক্ত মনে করে খবরাখবর নেওয়া হয়, এরপর ক্ষমাও হয়ে যায়, এমন আপত্তিকারী আমি যেভাবে বলেছি আজও রয়েছে। এরা কেউ অন্যায় কাজের পর শাস্তি পেলে সংশোধনের পরিবর্তে ব্যবস্থাপনার বিরুদ্ধে উপলব্ধ করে থাকে। একই সাথে এই দাবিও আবার করে যে আমরা যাই, আমরা যেমন আছি আমরা তেমনই থাকবো, তা সত্ত্বেও জামাতের ব্যবস্থাপনার উচিত আমাদেরকে স্থাপনার অঙ্গীভূত করা, আমাদের ক্ষমা করে দেয়, আমরা আত্মসংশোধন করব না। এখানে আমি পুনরায় স্পষ্ট করতে চাই যে হযরত মসীহ ইসলাম নিঃসন্দেহে তুর্কির দূত সাহেবের জন্য যার প্রয়োজন ছিল তা আনিয়ে দিয়েছেন, যা নিষিদ্ধ নয়। যেভাবে অন্যান্য জিনিস হারাম জিনিস সম্পর্কে লেখা আছে, কিন্তু হযরত মসীহ ইসলাম স্বয়ং হুক্কা পান করা বা তামাক সেবন কে অপছন্দ করতেন, ঘৃণা প্রকাশ করেছেন কোন কোন সময়। তাবলিগের জন্য কি কি মাধ্যম ব্যবহার করা উচিত আর কিভাবে করা উচিত এ সম্পর্কে একবার হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে এখন নিজারত দাওয়াত ও তাবলীগ প্যাম্পলেট বা হস্তবিল ইত্যাদির মাধ্যমে তাবলীগ করে, প্যাম্পলেট বা ব্রোশার ইত্যাদি বিতরণ করা হয়, কিন্তু প্যাম্পলেট এমন বিষয় যার বোঝা বেশি দিন সহ্য করা যায় না, সহ্য করা সম্ভব নয়। তিনি বলেন হযরত মুসলিহ ইসলামের যুগে বিজ্ঞাপনের মাধ্যমে তাবলীগ হতো, সেসব বিজ্ঞাপন 2-4 পৃষ্ঠা সম্বলিত হতো আর সারা দেশে হইচই সৃষ্টি হয়ে যেত। এর ফলে এগুলো অজস্র ধারায় প্রচার করা হতো। এই যুগে অজস্র, সেই যুগের নিরিখে অজস্র হওয়ার অর্থ হল 1-2 হাজার, অনেক সময় 10,000 সংখ্যায় বিজ্ঞাপন প্রচার ছাপা হতো বা প্রচার করা হতো। তিনি বলেন আমাদের জামাত এখন বহুগুণ বৃদ্ধি পেয়েছে, এখন বিজ্ঞাপনের প্রচার বা প্রপাগান্ডা হলো বিজ্ঞাপন 50,000 বা লক্ষ সংখ্যায় ছাপা উচিত। এরপর দেখো যে বিজ্ঞাপন কিভাবে মানুষের মনোযোগ নিজের দিকে আকৃষ্ট করে। আল্লাহর ফজলে এখন কোন কোন ক্ষেত্রে কোন কোন সংবাদ মানুষের কাছে পৌঁছে যায়, বেশ কয়েক লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়। এর প্রভাব পার্শ্ববর্তী দেশেও পড়ে। আমেরিকা থেকে একটি সংবাদ এসেছে যে সুইডেনের কোন নিউজ এজেন্সি সেখানে আমাদের প্রধানের সাথে যোগাযোগ করে সুইডেনের ইসলাম সম্পর্কে এখন মনোযোগ সৃষ্টি হচ্ছে, সুইডেনে ইসলামের প্রতি নিবদ্ধ হতে বলুন, এটি কি আল্লাহ জানে কেন এইভাবে মনোযোগ নিবদ্ধ হয়েছে। যাই হোক, আমাদের প্রতিনিধিকে বলে যে আমরা ইন্টারভিউ নিতে চাই। তো যাই হোক, এভাবে মনোযোগ সৃষ্টি হচ্ছে, আমার সফরের সময় লক্ষ লক্ষ মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছেছে। যাই হোক, বিজ্ঞাপন খবর বা সম্প্রচার মাধ্যমের সুবাদে ব্যাপক পরিসরে সংবাদ পৌঁছে যা সাধারণ বই পুস্তকের মাধ্যমে পৌঁছা সম্ভব নয়। বলছেন যে প্রথমে বছরে যদি বিজ্ঞাপন বারবার প্রচার হতো, এখন বছরে তিনবার করে যদি পৃষ্ঠা দুই তিন পৃষ্ঠা সম্বলিত হয়, তা যদি এক বা দুই লক্ষ সংখ্যায় প্রচার করা হয় তাহলে বোঝা যাবে তা কিভাবে গতি সঞ্চার করে। এখন আমরা দেখছি যে এটি গতি সঞ্চার করছে লক্ষ লক্ষ সংখ্যায় ছাপা হয়। অনেক সময় অনেকেই বলে যে পত্রিকায় বিজ্ঞাপন দিলে লাভ কি, ওদের বোঝা লাভ আছে, কেননা সেসব পত্রিকার সার্কুলেশনের মাধ্যমে জামাত পরিচিত হয়। অথচ বই দুই মাসে আপনারা যতটা বিতরণ করেন, অনেক সময় এক পত্রিকার মাধ্যমে একদিনেই তার চেয়ে বেশি মানুষের কাছে সংবাদ পৌঁছে যায়। আল্লাহর ফজলে আজকাল পত্র পত্রিকার মাধ্যমে জামাত পরিচিত হচ্ছে, যেভাবে আমি বলেছি অনেক জায়গায় হচ্ছে।
প্রেস ও মিডিয়া কা শোবা জো হ্যায় জামাত
জামাতের প্রেস এবং মিডিয়া বিভাগ
ইয়ে ভি
আল্লাহর ফজলে এক্ষেত্রে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ব্যাপক পরিসরে এটি হচ্ছে পৃথিবীর সর্বত্র। সুতরাং তবলিগ বিভাগের কাজ হল এই যে পরিচিতি এটিকে লোভে নেয়া, ইসলামের প্রকৃত বাণীকে এইভাবে প্রচার করতে থাকা। এমনটা যেন না হয় যে একবার পত্রিকায় এসেছে আর বাস যথেষ্ট, এমনটি যেন না হয়। তবলিগ বিভাগের কাজ এটি মাধ্যমকে তবলিগের জন্য কাজে লাগানো, এই পরিচিতিকে তবলিগের ক্ষেত্রে ব্যবহার করা উচিত। এর জন্য নিত্য নতুন পন্থা সন্ধান করা উচিত। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার শিশুদের তরবিয়তের উদ্দেশ্যে একটা প্রবন্ধ লিখেছেন, যাতে মুসলিহ ইসলামের এক কাহিনীর উল্লেখ করেন। তিনি লেখেন, হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম 1898 সনের 5 সেপ্টেম্বর আসরের নামাজের পর আমার অনুরোধে আমাকে নিম্নলিখিত কাহিনী শোনান, যা থেকে বোঝা যায় যে আল্লাহর উপর তাওয়াক্কুল করা, নির্ভর করা এবং সত্যিকার তাকওয়া মানুষের মাঝে যোগ্যতা সৃষ্টি করে যে আল্লাহ তাআলা স্বয়ং তার দায়িত্বভার নিয়ে নেন আর এমন ভাবে তার চাহিদা পূরণ করেন যে মানুষ ভাবতেও পারে না। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, এক পূর্ণবান ব্যক্তি সফরে যাচ্ছিলেন, এক জঙ্গল অতিক্রম করছিলেন যেখানে এক চোর বসবাস করত, যে সেই পথে বসবাসকারী প্রত্যেক মুসাফিরকে লুটপাট করত। সেই অভ্যাস অনুসারে এই বুজুর্গের সাথে একই ব্যবহার আরম্ভ করে। সেই পূর্ণবান ব্যক্তি তাকে বলেন, অর্থাৎ তোমাদের জীবিকার ব্যবস্থা আকাশ থেকে করা হয় আর এর তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, যদি তোমরা পুনর্বার প্রতিষ্ঠিত থাকো, আল্লাহ রিজিক আকাশ থেকে আসে, আল্লাহর উপর নির্ভর করো আর তাকে অবলম্বন করো, চোরি পরিত্যাগ করো, আল্লাহ তালা স্বয়ং চাহিদা পূরণ করবেন। চোরের হৃদয়ের গভীর প্রভাব পড়ে সেই সেই পূর্ণবান ব্যক্তিকে ছেড়ে দিয়ে তার কথা উপর আমল করে। কাহিনীর পরের অংশ হল স্বর্ণ রূপের প্লেটে উন্নত খাবার তার আসতে থাকে। আগে চুরি করতো, এখন চুরি পরিত্যাগ করে আল্লাহর উপর নির্ভর করে। কাহিনী অনুসারে স্বর্ণ রূপের প্লেট ঝাড়িতে ফেলে দিত, দৈবক্রমে সেই পূর্ণবান ব্যক্তি সেই পথে যাচ্ছিলেন। সেই চোর যে বড় পূর্ণবান এবং মুত্তাকি হয়ে যায় সেই বুজুর্গের কাছে পূর্ব অবস্থা বর্ণনা করে এবং বলে যে আমাকে কোরআনের অন্য কোন আয়াত শোনান। তিনি বলেন যে ফাওয়া রাব্বিস সামায় ওয়াল আরদ ইন্নাহু লাহাক, আকাশ এবং পৃথিবীর প্রভুর কসম, নিশ্চয়ই সত্যই পবিত্র শব্দ নিশ্চয় শোনা। তার উপর গভীর প্রভাব পড়ে যে খোদার মাহাত্ম্য এবং প্রতাপের ধারণা করে ছটফট করে ওঠে এবং এই অবস্থায় ইহধাম শেষ নিঃশ্বাস ত্যাগ করে। 8-10 বছর বয়সে এক বালককে মুসলিমের কাহিনী শোনান আর সেই মুসলিহ মওউদ এই প্রবন্ধে শিশুদের বলছেন, তাকওয়া অবলম্বন করলে কত অসাধারণ সম্পদ মানুষের হস্তগত হয়। আল্লাহ তাআলা যিনি আকাশ এবং পৃথিবীতে বসবাসকারী মানুষের লালন পালন করেন, তার পবিত্র সত্তা সম্পর্কে কোন সন্দেহ আছে কি? তিনি পবিত্র এবং সত্য খোদা, তিনি আমাদের সবাইকে লালন পালন করেন। সুতরাং সেই খোদাকে ভয় করো, তার উপরে নির্ভর করো এবং পুণ্যের পথ অবলম্বন করো। হযরত মসীহ ইসলামের যুগে এ ছিল শিশুদের অবস্থা, তাদেরকে এমন কথা শেখানো হতো যা আজকাল বড়দের জন্য বোঝা কঠিন। তাই সবসময় আমাদের প্রত্যেকের স্মরণ রাখা উচিত যে তাকওয়া, তাকওয়ার পথে বিচরণের চেষ্টা করুন, আর খোদার সত্তায় যেন বিশ্বাস থাকে, এর উপর যেন মানব প্রদর্শী থাকে যে তিনি আমাদের লালন পালন করেন, দেখাশোনা করেন, এতে কোনো সন্দেহ নেই, তিনি পবিত্র এবং সত্য খোদা। তাকেই আমাদের ভয় করা উচিত, তার কাছেই সবসময় যাচনা করা উচিত, চাওয়া উচিত, তার সামনেই বিনত হওয়া উচিত, তার উপরেই নির্ভর করা উচিত, ভরসা করা উচিত। আর এই নেকি বা এই পুণ্যই এক মুসলমানের অর্জন করা উচিত, এর উপর আমল করা উচিত, এর উপর প্রতিষ্ঠিত হওয়া উচিত। শিশুদের চেয়ে জ্যেষ্ঠদের বা বড়দের জন্য এই কথার গুরুত্ব অধিক, এ কথা শেখার গুরুত্ব, এই পাঠ নেওয়ার গুরুত্ব অনেক বেশি। অনেক সময় অনেকেই দূরে সরে যায় আল্লাহর উপর নির্ভর করার পরিবর্তে, আল্লাহর উপর বেশি ভরসা করে মানুষ। তাদের স্মরণ রাখতে হবে যে প্রকৃত তাওয়াক্কুল খোদার সত্তায় হওয়া উচিত। খোদা আমাদের সবার মাঝে তাকওয়া সৃষ্টি করুন। নামাজের পর দুই ব্যক্তির গায়েবানা জানাজা পড়াবো। প্রথমটি আলহাজ ডক্টর ইদ্রিস বগুড়া সাহেবের, যিনি সেরা লিওনের নায়েব আমির ছিলেন। 2016 সনের 3রা মে স্বল্পকাল অসুস্থ থেকে ইন্তেকাল করেন। তিনি বো শহরে আহমদিয়া স্কুলে পড়ালেখা কালে আহমদের গ্রহণ করেন। 1966 সনে মজলিসে আমেলার সদস্য নির্বাচিত হন। মৃত্যু পর্যন্ত কোনো না কোনো পদে জামাতের সেবার সৌভাগ্য পেয়েছেন। দীর্ঘকাল প্রথম ডেপুটি আমির হিসাবে জামাতের সেবা করছিলেন, সফল প্রবালেক ছিলেন, অনেকেই তার মাধ্যমে আহমদিয়া গ্রহণের সৌভাগ্য হয়ে লাভ করেছে। মসজিদে ঘর দূরে থাকা সত্ত্বেও ফজর মাগরিব এবং এশার নামাজ মসজিদে এসে পড়তেন। ছুটির দিন সকাল থেকে আসর পর্যন্ত সময় মসজিদে অতিবাহিত করতেন, কোরআন তেলাওয়াত নফল ইত্যাদিতে সময় অতিবাহিত করতেন, নামাজে জুমা রীতিমতো পড়তেন, এমকিএ খলিফাদের খুতবা রীতিমতো শুনতেন। প্রতিদিন সবসময় মসজিদের কোন বই পাঠ্য তালিকায় রাখতেন, সাহায্যের যোগ্য প্রতি ব্যক্তির সাহায্য করতেন। তিনি ডাক্তার ছিলেন পেশাগত দিক থেকে, কিন্তু তা সত্ত্বেও জামাতের জন্য দিক থেকে জামাত উৎসর্গ করে রেখেছিলেন। এক অর্থে আকিল আহমদ সাহেব বোর আঞ্চলিক মুবাল্লিগ লিখেছেন, যে কোনো সময় জামাতের সদস্যরা সাহায্যের আবেদন নিয়ে আসলে বাজেটে যদি সংকুলন না হতো, তিনি এমন লোকদের যারা মুবাল্লিগের কাছে আবেদন নিয়ে আসত, মুবাল্লিগ সাহেব এমন মানুষকে ডাক্তার সাহেবের কাছে নিয়ে যেতেন। কখনো এমন হয়নি যে কেউ তার কাছে সাহায্যের জন্য আসবে আর তাকে সাহায্য করা হবে না। মরহুম অত্যন্ত স্নেহশীল এবং দয়াদ্র চিত্ত মানুষ ছিলেন। ওয়াকফে জিন্দেগির বড় মনোযোগ সহকারে চিকিৎসা করতেন, নিজের কাছে যে ঔষধ থাকতো তা দিতেন এবং তাদেরকে দোয়ার অনুরোধ করতেন, গরিবদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতেন, বরং আসা যাওয়ার ব্যয়ভার নিজে বহন করতেন। অনেক রোগীদের হাড়ের অপারেশন বিনামূল্যে করেছেন। স্বাস্থ্য যখন নষ্ট হয়ে যায় কোন রোগী আসে তাকে হাসপাতাল পাঠাতেন এবং স্বয়ং তা ফিস আদায় করতেন। তার মাধ্যমে একজন মুখলেস আহমদের ডাক্তার আলহাজ শেখ তামু সাহেব বয়াত করেন, জামাতকে একটি ভূমিখণ্ড তোফা স্বরূপ দেন। ডাক্তার ভমুরা সাহেব যখন এই সংবাদ জানতে পান, তিনি পরে এসে কোরবানিতে এগিয়ে গেছেন। শহরের প্রাণ কেন্দ্রে একটি জায়গা মসজিদের জন্য জামাতকে দেন। অনুরূপভাবে মসজিদ নির্মাণের জন্য 35 মিলিয়ন লিওন জামাতকে দেন। তিনি মরহুম জামাতের প্রতি গভীর ভালোবাসা রাখতেন, জামাত খলিফাদের জন্য গভীর আন্তরিকতার সাথে দোয়া করতেন, মসজিদ ছিলেন, অন্যান্য আর্থিক তারিখ অংশ নিতেন। এরা এমন মানুষ যারা দূর দূরান্তের বিভিন্ন দেশে বসবাস করেন, কিন্তু আল্লাহর ফজলে ঈমান আনার পর ক্রমাগত ভাবে উন্নতি করেন। খোদা তাআলা মরহুমের প্রথম মর্যাদা উন্নীত করুন এবং তার ভবিষ্যৎ প্রজন্মে আহমদীয়তকে প্রতিষ্ঠিত রাখুন এবং তারা যেন সবসময় বিশ্বস্ততার সম্পর্ক বজায় রাখতে পারে জামাতের সাথে। দ্বিতীয় জানাজা আলো মনসুরা বেগম সাহেবের, খালেদ সাইফুল্লাহ খান সাহেবের স্ত্রী, যিনি অস্ট্রেলিয়ার নায়েব আমির। 21 জুলাই 2016 তিনি অস্ট্রেলিয়ায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি নামাজি, দোয়া এবং তাহাজ্জুদ গুজার ছিলেন, আহমদীয়তের জন্য গভীর আত্মাভিমানী ছিলেন, খেলাফতের প্রতি গভীর ভালোবাসার সম্পর্ক রাখতেন, নেক এবং পূর্ণবর্তী মহিলা ছিলেন, হাসপাতালেও নামাজের ব্যাপারে চিন্তিত থাকতেন, নামাজ অসুস্থতার কারণে নামাজের কথা ভুলে গেলে স্বামীকে বলতেন যে আমার সাথে আপনি নামাজ পড়ার ব্যবস্থা করুন। অস্ট্রেলিয়ার সদর লাজনা এমাইল্লা, লিবিয়ার সদর লাজনা এমাইল্লা, অনুরূপ পাকিস্তানের তারবেলা এবং লাহোরের সিভিল লাইনে খেদমত করার তৌফিক পেয়েছেন। টিম বানিয়ে কাজ করতেন, কোরআনের প্রতি গভীর ভালোবাসা ছিল, রীতিমতো তেলাওয়াত করতেন, বা সন্তান নিজের সন্তান সন্ততি ছাড়াও অন্যান্যদের সন্তান সন্ততি কোরআন পড়ানোর তৌফিক পেয়েছেন, অসিত করেছেন, গভীর সচেতনতার সাথে চাঁদা দিতেন। হিসায় জায়দাদ এবং হিসায় আহমদ 2016 পর্যন্ত আদায় করেন। শোক সন্তপ্ত পরিবার, স্বামী ছাড়া দুই ছেলে এবং তিন মেয়ে চিকিৎসা রেখে গেছেন, তারা বিভিন্ন ভাবে ধর্মের সেবায় নিয়োজিত আছেন। তার এক পুত্র এখানে বসবাস করেন, ওমর খালেদ সাহেব, লন্ডনের একটা হালকায় তিনি জামাতের প্রেসিডেন্ট হিসাবে কাজ করছেন, একজন ন্যাশনাল সেক্রেটারি ওয়াকফে কাজ। আল্লাহ তালা মরহুমার পদমর্যাদা উন্নীত করুন, মাগফিরাত এবং করুণা করুন, তার ভবিষ্যৎ প্রজন্মে সবসময় নিষ্ঠা এবং আন্তর।
الحمد لله نعمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.